আমল যেন তোমারি জন্যে দাও ইখলাস এমন মোরে
الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نويت سنة الاعتكاف پیو پیو اسلامی بھائرا او مادانی چینلر درشک برندو درود پاکر اگنیت فضیلت ও বারাকাত রয়েছে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাত ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রতিবেশীর হক। পৃথিবীতে আমরা মানুষ মুসলমান হিসেবে রয়েছি, আর মুসলমান হিসেবে যখন আমরা বসবাস করছি, আমাদের সাথে যাদের সম্পর্ক আছে, রিলেশন আছে, মোয়ামেলা আছে, প্রত্যেকের সাথেই আমাদের কিছু অধিকার রয়েছে। দুনিয়াতে যার সাথে যত বেশি মোয়ামেলা হবে, রিলেশন হবে, সম্পর্ক হবে, তার সাথে তত অধিকার তত বেশি। যেমন সন্তানের সাথে পিতামাতার রিলেশন সবচেয়ে বেশি, এজন্য পিতামাতার হক সবচেয়ে বেশি। অতঃপর স্বামী স্ত্রী, তাদের সাথে রিলেশন, এজন্য তাদের অধিকারের কথা বলা হয়েছে। অধীনস্থ যে রয়েছে, আপনি ব্যবসা করেন আপনার অধীনস্থ যে রয়েছে, চাকরি করেন আপনার অধীনস্থ যে রয়েছে, তাদের সাথে তাদের হক। আপনি আমি বসবাস করি, যেহেতু আমরা প্রত্যেকেই সামাজিক প্রাণী, মানুষ একা বসবাস করতে পারে না, একটা সমাজবদ্ধ। এই সমাজের মধ্যে আমরা যে চলব, এই সমাজের মধ্যে চলতে গিয়ে আমি যার সাথে চলব সে আমার প্রতিবেশী হবে। ওই প্রতিবেশীর অধিকার কি আছে? ইসলাম এমন একটি ধর্ম যা আমাকে সকল জায়গায় সকল স্থানে সঠিক অধিকারকে প্রয়োগ করেছে এবং উৎসাহিত করেছে। আপনি আমি সফরে যাব কোথাও, এক বাহনের মধ্যে বসেছি, ওই বাহনে যে আমার সাথী আছে তারও কিছু হক আছে, তারও কিছু অধিকার আছে। প্রিয় ইসলামী ভাইরা, ইসলাম এমনই একটি ধর্ম যেটাকে সকল কিছুর দিকে আমাদেরকে সচেতন করেছে। আজকে আমরা আমাদের প্রতিবেশীর হক সম্পর্কে শোনার চেষ্টা করব। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারিমা, যা মুজাবুল কবীরের 1637 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেসব লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন তার মধ্যে ওই ব্যক্তিও অন্তর্ভুক্ত যার মন তো খারাপ, প্রতিবেশী তাকে কষ্ট দেয়, তখন সে ওই কষ্ট প্রদানের উপর ধৈর্য ধারণ করে এমনকি আল্লাহ তাআলা তার জীবন অথবা মৃত্যুর মাধ্যমে এর সমাপ্তি করে থাকেন। অর্থাৎ আপনি কারো প্রতিবেশী, আমি কারো প্রতিবেশী, সে আপনাকে কষ্ট দিচ্ছে, আর সে যখন কষ্ট দিচ্ছে ওই অবস্থা আপনার মৃত্যু হয়ে যাবে, কিন্তু কষ্ট দেওয়াটা শেষ হবে না। বলা হয়েছে যে আল্লাহ তাবারক ওই ব্যক্তির উপর সন্তুষ্ট, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল ব্যক্তির অন্তর্ভুক্ত করে নেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, মহাব্বত করেন, তাদেরকে আল্লাহর প্রিয় করে নেন। যে প্রতিবেশী কষ্ট দেবে কিন্তু সে কী করবে, ধৈর্য ধারণ করবে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি আলাইহি রাহমাতুল্লাহিল কাভি তিনি বলেন, মনে রাখবেন প্রতিবেশীর হক অধিকার তাদের প্রাপ্য আমাদের প্রতি, শুধু এটা না যে তাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, শুধু এটুক হক না, বরং প্রতিবেশীর পক্ষ থেকে পাওয়া কষ্টসমূহ সহ্য করাও প্রতিবেশীর হকের মধ্যে রয়েছে। কেননা এমন হয়ে থাকে যে এক ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় না এবং সেও এর বিনিময়ে তাকে কষ্ট দেয় না, অথচ সেইভাবে প্রতিবেশীর হক আদায় হয়ে গেল। সেজন্য শুধুমাত্র কষ্ট সহ্য করার উপর যথেষ্ট মনে করবেন না, বরং জরুরি হলো তার সাথে নম্র এবং উত্তম আচরণ করা। আমরা কিন্তু আজকে এই কথার মধ্যে বিশ্বাসী, প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমার সাথে যেমন আচরণ করবে আমি তার সাথে তেমন আচরণ করব। একজন ভালো বলতেছে, আসসালামু আলাইকুম। আমি বলি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছি। এই আমি বলি, এই তুমি আমার চোখ দেখাও, তুমি আমার চিনো, মানে অ্যাকশন রিঅ্যাকশন, তুমি আমার ভালোটা দেখছো, মন্দটা কিন্তু এখনো আমরা হুমকি দেই কি না, সবসময় এটা করে থাকি। কিন্তু ইমাম গাজ্জালি আলাইহি রাহমাহ বলছেন যে এটা কোনো ভালোর পরিচয় না, ভালোর বিনিময়ে ভালো, এটা চতুষ্পদ জানোয়ার দেয়, ভালোর বিনিময় ভালো। একটা কুকুরকে খাবার দেন, ভালোবাসা দেন, আপনাকে সে ভালোবাসা দেবে, বিড়ালকে দেন, সে ভালোবাসা দেবে, একটা গরুকে দেন, সে আপনাকে ভালোবাসা দেবে। চতুষ্পদ জানোয়ারের স্বভাব তো এটা, সে ভালোর বিনিময়ে ভালো দিয়ে দিবে। কিন্তু চতুষ্পদ জানোয়ারের স্বভাব, আপনি যখন তাকে আক্রমণ করবেন সে আপনাকে আক্রমণ করবে, কিন্তু মানুষের স্বভাব হচ্ছে এটা। ইমাম গাজ্জালি আলাইহি রাহমাহ বলেন, প্রতিবেশীর হক হচ্ছে এটা, আপনাকে কষ্ট দেবে আপনি তাকে মাফ করবেন, আপনার হক অধিকারকে সে নস্যাৎ করবে আপনি তার অধিকারকে আদায় করবেন, এটা হচ্ছে প্রতিবেশীর হক। সুবহানাল্লাহ। শুনুন, হযরতে মিলহান তাই থেকে বর্ণিত হাতেম তাইয়ের স্ত্রী তার দানশীলতার একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন যে একবার সারা দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, ওই সময় একেবারে শস্য উৎপাদন হয়নি, সারা বছর বৃষ্টি হয় নাই, উট প্রাণীগুলো সারাদিন পানি খুঁজত কিন্তু পানি পেত না, মানুষ না খেয়ে থাকতো। এক রাতে এত বেশি পরিমাণ ঠান্ডা পড়েছিল যে আমার ঘরে খাবার খাওয়ার জন্য এক লোকমা খাবার ছিল না। হাতেম তাইয়ের স্ত্রী সে বলছে যে আমার ঘরের মধ্যে এক লোকমা খাবার ছিল না, আমাদের সন্তান আবদুল্লাহ, আদি এবং একমাত্র কন্যা সিফানা ক্ষুধায় ছটফট করছিল, ক্ষুধায় ছটফট করে আমার দুই সন্তান দুই ছেলে ঘুমিয়ে পড়ল, আমি তাদেরকে একটি চাটাইয়ের উপর শুয়ে দিলাম, অতঃপর তৃতীয় জনকেও ভুলিয়ে ভালিয়ে তাকে ভুলাতে ভুলাতে সেও ঘুমিয়ে গেল। হাতেম তাই বলল, আজ আমি জানি না আমার কেন জানি ঘুম আসছে না। অতঃপর তিনি ঘরের মধ্যে এদিক সেদিক হাঁটছিলেন, পায়চারি করছিলেন, এমন সময় হঠাৎ আমাদের ঘরের বাহিরে কারো আওয়াজ শোনা গেল। হযরতে ওই হাতেম তাই সে বলল, কে? তখন আওয়াজ আসলো না। তখন হাতেম তাইয়ের স্ত্রী বলল, ঠিক আছে আমি খবর নিচ্ছি। তখন সে খবর নিল, দেখলো যে অমুক প্রতিবেশিনী এক মহিলা এসেছে তার বাড়িতে, এসে সালাম দিল, খবর নিয়ে আসলো এবং এসে বলল আপনার অমুক প্রতিবেশিনী, অর্থাৎ হাতেম দাইকে বলল আপনার অমুক প্রতিবেশিনী এসেছে, এই কঠিন সময়ে আপনি ছাড়া অন্য কেউ তার দৃষ্টিতে পড়েনি, যার কারণে সে আশ্রয় নিবে, যার কাছে সে আশ্রয় নিবে, নিজের ক্ষুধার্ত বাচ্চাকে আপনার কাছে এনেছে, তার ক্ষুধার এমনভাবে ছটফট করছে যেমন কোনো প্রাণীর বাচ্চা চিৎকার করে। এ কথা শুনে হাতেম তাই বলল তাদেরকে তাড়াতাড়ি আমার ঘরে নিয়ে আসো। আমি বললাম আমাদের তো নিজেদেরই কোনো খাবারের কোনো কিছু নেই, আমার তিনটা সন্তান ঘুমিয়ে পড়েছে না খেয়ে কান্নাকাটি করে, আমরা কোথা থেকে তাকে সাহায্য করব। হাতেম তাই বললেন না তুমি তাকে নিয়ে আসো। ঘরের মধ্যে আনা হলো, আনার পর তাকে বলল তাকে বসতে দাও, বসার ব্যবস্থা করলো। তখন হাতেম তাই তার পালিত একটি প্রাণীকে পশুকে জবেহ করলেন, জবেহ করে সেটা আগুনে পোড়া দিলেন এবং সেটা চামড়া ছিললেন, ছিলে ওই প্রতিবেশীর সন্তানদেরকে দিলেন তাদের কাছে খাবারের জন্য, তারা খাচ্ছেন সন্তানদেরকে। তারা চারজন ছিল, দুই সন্তান ছিল কোলে আর দুইজন পিছনে এসেছিল, মোট চারটা সন্তান নিয়ে ওই মহিলা এসেছিল, তখন তাদেরকে খাওয়ালো, তখন অল্প অল্প করে ওই মহিলা খাচ্ছিল। তখন হাতেম তাই বললেন আপনি কেন অল্প করে খাচ্ছেন, ভালোভাবে খান। তখন হাতেম তাই সে তার স্ত্রীকে বললেন যে আপনি সন্তানদেরকে উঠান, তাদেরকে উঠানো হলো, সন্তানরাও খেতে লাগলো, বলে আমরা দীর্ঘ সময় ধরে ওই প্রাণীর গোশতকে খেতে লাগলাম, কিন্তু হাতেম তাই ওই জায়গা থেকে একটি টুকরো সে গ্রহণ করল না। যখন দিন হয়ে গেল, সকাল হয়ে গেল, জমিনের মধ্যে হাড়গোড় ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না, অর্থাৎ আমরা এই কয়েকজন মিলে, প্রায় আটজন মিলে আমরা সকল ওই গোশতটাকে আমরা খেয়ে ফেলেছিলাম, কিন্তু হাতেম তাই তিনি না খেয়েছিলেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে পূর্ববর্তী ব্যক্তিরা, উনি কিন্তু প্রাক ইসলামী যুগের, আইএমএ জাহিলিয়াতের যুগের কিন্তু ছিল হাতেম তাই, পরবর্তীতে ওনার সন্তান কথিত আছে যে সে ইসলাম গ্রহণ করেছে। তো হাতেম তাই সে ছিল জাহিলিয়াতের যুগে, কিন্তু তারাও, তিনিও প্রতিবেশীর হককে আদায় করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আসলেই প্রতিবেশীর প্রতি তারা অত্যন্ত দয়াবান ছিলেন, এই জন্য আমরা বলি না কেউ যদি কোনো বেশি দান করে বলি হাতেম তাই হয়ে গেছে নাকি, কেউ কাউকে বলে, অর্থাৎ হাতেম তাই এমন ব্যক্তিত্ব ছিলেন যে নিজে গ্রহণ না করে সেটা অন্যের জন্য কি করতেন, বিলিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আমাদের বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহিল মুবিন কেমন ছিলেন আমরা সকলেই জানি, যেমনইভাবে সাইয়েদুনা আব্দুল্লাহ বিন রাজাআ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কুফার ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সেই ঐতিহাসিক ঘটনা যে আমরা সবাই জানি, যে তার এক প্রতিবেশী মুচি ছিল, যে মুচি সারাদিন কাজ করত, যে টাকা উপার্জন করত, ওই টাকা নিয়ে গোশত নিয়ে আসতো আর মদ নিয়ে আসতো, এনে সে গোশত ভুনা করে খেত, তারপর মদ পান করত। মদ পান করার পর ওই মুচি সে মাতাল হয়ে আওয়াজ করতে থাকতো, চিল্লাতে থাকতো, বিভিন্ন ধরনের আওয়াজ করত। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা তার এবাদতের মধ্যে প্রচণ্ড ব্যাঘাত করত, তিনি ঠিকভাবে সঠিকভাবে আরাম করতে পারতেন না, কিন্তু কখনো তিনি তার প্রতিবেশীকে এই কাজের জন্য যে ডিস্টার্ব হচ্ছে, সমস্যা হচ্ছে, তিনি নিষেধ করেন নাই। একবার তিনি দেখলেন যে ওই আওয়াজ আসছে না, সকালবেলা অন্য প্রতিবেশীকে জিজ্ঞাসা করল যে আমাদের প্রতিবেশী যে মুচি আছে সে আজকে আওয়াজ শুনতে পেলাম না, ঘটনা কি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলা হলো গতকালকে সিপাহীরা এসে, পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটা শোনার সাথে সাথে বললেন বাহন তৈরি করো, বাহন তৈরি করা হলো, বাহনের উপর চড়ে ইমামে আজম আবু হানিফা আলাইহি রাহমা তিনি খলিফার দরবারে গেলেন, খলিফার কাছে গেলেন। যখন সংবাদ গেল খলিফার কাছে যে ইমামে আজম আবু হানিফা আসছে, তিনি এত প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন, বাদশার কাছে, রাষ্ট্রের প্রধানের কাছে তিনি বললেন যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি যেন ঘোড়া থেকে না নামায়, বাহন থেকে না নামে, বরং সেখানেই থাকতে দিন, কারণ এটা তার সম্মান আছে, সে নেমে আসবে, এটার কোনো প্রয়োজন নেই। তখন খলিফা বলল, আপনি কি ইচ্ছা নিয়ে এসেছেন? বলল, আমার এক প্রতিবেশী মুচি গতকাল রাতে আপনার সিপাহীরা তাকে গ্রেফতার করেছে, আমি এসেছি তার পক্ষে সুপারিশ করার জন্য। খলিফা সাথে সাথে পরোয়ানা জারি করে দিলেন যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলার যে প্রতিবেশী আছে তাকে মুক্ত করে দাও। শুধু তাই না, সে যেহেতু আজকে একজনকে মুক্ত করতে এসেছে, তার সম্মানে আজ রাতে যত অপরাধীকে গ্রেফতার করা হয়েছে সবাইকে আজকে মুক্ত করে দাও। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ যখন তাকে ছাড়িয়ে তাকে সাথে নিয়ে যাচ্ছেন, পিছনে পিছনে মুচি যাচ্ছে, তিনি দেখে তো অবাক, ইমামে আজম এত বড় ব্যক্তিত্ব আমার কাছে চলে আসছে, যাকে আমি প্রতিনিয়ত ডিস্টার্ব করতাম, কষ্ট দিতাম। পিছনে পিছনে বলছে, হুজুর আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দেন, এবং বলল আমাকে তওবা করে নেন। সাথে সাথে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে তিনি তওবা করলেন এবং গুনাহ থেকে ফিরে পরিপূর্ণ ইসলামের রাস্তায় চলতে লাগলেন। একজন মুচি না, আমরা যদি আমাদের প্রতিবেশী একজন মুচি হয় তাকে কি গনি? আরে মুচি জামার এগুলা বাদ দে, এগুলা কোনো হিসাবে রাখি আমরা? বাস্তব কথা কিন্তু, কিন্তু দেখেন ইসলামের সৌন্দর্যতা কোথায়। ইসলাম এমনিতে শ্রেষ্ঠ হয় নাই পৃথিবীতে, ইসলাম এমনিতে গ্রহণযোগ্য ধর্ম হয় নাই পৃথিবীতে, মুসলমানের চরিত্রের কারণে হয়েছে। আজকে আমাদের মুসলমান নাম আছে, আমার আমার চরিত্র নাই, আমার আখলাক নাই, আমি আমার প্রতিবেশীর হককে আদায় করছি না। প্রিয় ভাই, এজন্য আজকে মুসলমান নির্যাতিত হচ্ছে, অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, মুসলমান আজ অপদস্থ হচ্ছে, কারণ আমার মাঝে মুসলমানিত্ব নাই, ওই কোয়ালিটি আমার কাছে নাই। প্রতিবেশীর হক কিভাবে আদায় করতে হয় আমাদের জানা নেই। শুনুন শুনুন প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, সুবহানাল্লাহি অবিহামদি, সুবহানাল্লাহিল আজিম, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পঞ্চম পারার সূরা নিসার 36 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, কানজুল ইমান থেকে অনুবাদ, এবং আল্লাহর বন্দিগি করো এবং তার শরীক কাউকে দাঁড় করাবে না, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো এবং আত্মীয় স্বজনগণ, এতিমগণ, অভাবগ্রস্তগণ, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, করটের সঙ্গী, পথচারী, আপন দাস দাসীদের সাথেও। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না কোনো দাম্ভিক ও আত্মগৌরবকারীকে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা এখানে সকলের সাথে এহসান করার, সদ্ব্যবহার করার এই আয়াতে মাতা পিতা, আত্মীয় স্বজন, ইয়তিম, প্রতিবেশী, নিকট প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, সবার সাথে সম্পর্ক ভালো রাখার কথা বলেছেন। এখানে নিকট এবং দূরবর্তী প্রতিবেশী বলতে তাফসিরের মধ্যে এসেছে যে প্রতিবেশী দুই ধরনের হয়ে থাকে। যদি প্রতিবেশী মুসলমান হয় তাহলে তার একটা অধিকার হচ্ছে সে মুসলমান, মুসলমানের অধিকার প্রতিবেশীর অধিকার। আর যদি সে আত্মীয় হয় তাহলে সে মুসলমান, আত্মীয়, আবার প্রতিবেশী। যদি একজন অমুসলমান হয়, অমুসলিম, সে মুসলমান না, আমরা কি বলি, চিন্তা কি আমাদের, আরে উনি তো নমর বাচ্চা, ওর লোকে আবার ভালো আচরণ কী করুক, এরকম চিন্তা না, আরে উনি তো খ্রিস্টান, মুসলমান, কাফের, আমাদের চিন্তা এটা আসে কি না, মানে একেবারে নেগলেক্ট করার যত চিন্তা চেতনা আছে, অপমানের মতো যত শব্দ আছে আমরা চয়ন করি, তাকে কোনো সৃষ্টি মনে করি না। ভাই, সে অমুসলিম, সেটা অন্য জায়গাতে আছে, বাট মনে রাখবেন সে একজন মানুষ, সে আপনার প্রতিবেশী, আপনার হক প্রথম অধিকার হচ্ছে আপনি তার সাথে উত্তম আচরণ করবেন, ভালো আচরণ করবেন। আপনাকে এই অথরিটি দেওয়া হয়নি যে আপনি তাকে প্রেশার ক্রিয়েট করে ধর্মান্তরিত করেন, ইসলাম এটা কখনো অনুমতি আপনাকে দেয়নি। হ্যাঁ, সর্ব উত্তম আদর্শের মাধ্যমে, আখলাকের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে আপনি তাকে উৎসাহিত করুন। উত্তম ব্যবহার প্রদান করুন। আজকে তো আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে আচরণের, মুসলমান মুসলমান আজকে থাকছে না, কারণ আমাদের আচার ব্যবহার এত খারাপ হয়ে গিয়েছে। প্রিয় ভাই, বলা হয়েছে প্রতিবেশীর হক তিন ধরনের। এক, যে অমুসলিম প্রতিবেশী তার সাথে উত্তম ব্যবহার, যে আবার প্রতিবেশী সাথে মুসলমান দ্বিগুণ, আবার যে আত্মীয় প্রতিবেশী মুসলমান তার সাথে তিন গুণ। আমরা কি সেটা করি? করি না। প্রিয় ইসলামী ভাইয়েরা, রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের জানা আছে যে প্রতিবেশীর হক কি? অতঃপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইরশাদ করলেন, যখন তারা তোমাদের কাছ থেকে সাহায্য চাইবে তখন সাহায্য করবে, যখন কর্জ চায় তখন কর্জ দিবে, যখন মুখাপেক্ষী হয় তাদেরকে দান করবে, যখন অসুস্থ হয় তাদের সেবা করবে, যখন সফলতা লাভ হয় ধন্যবাদ দিবে, বিপদগ্রস্ত হয় তাদের সমবেদনা জ্ঞাপন করবে, মৃত্যুবরণ করলে তার জানাজার সাথে যাও, অনুমতি ছাড়া নিজের উচ্চ দালান নির্মাণ করিও না। কত সুন্দর কথা বলছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিবেশীর অনুমতি ছাড়া সুউচ্চ দালান নির্মাণ করিও না, যাতে বাতাস বন্ধ হয়ে না যায়, তোমার পাতিলের দ্বারা তাদেরকে কষ্ট দিও না, কিন্তু তা হতে তাদেরকে কিছু দাও, যখন ফল ক্রয় করো তাদের কাছেও কিছু হাদিয়া পাঠাও, যদি হাদিয়া না দাও তবে লুকিয়ে ঘরের মধ্যে নাও, তোমার সন্তানেরা যেন তা নিয়ে বাহিরে না যায়, যার কারণে প্রতিবেশীর সন্তানেরা কষ্ট না পায়। তোমাদের জানা আছে যে প্রতিবেশীর হক কি? ওই সত্তার শপথ যার কুদরতের হাতে আমার প্রাণ, পরিপূর্ণভাবে প্রতিবেশীর হক আদায়কারী সংখ্যা কম, তারাই যাদের উপর আল্লাহ তাআলা দয়া রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক সম্পর্কে ধারাবাহিকভাবে উপদেশ দিচ্ছিলেন, এমনকি সাহাবায়ে কেরাম আলিহিম রিদওয়ান মনে করছিল যে প্রতিবেশীদেরকে উত্তরাধিকার বানিয়ে দিবেন। অতঃপর রহমতি আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, প্রতিবেশী তিন প্রকার, যেটা কিছুক্ষণ পূর্বে আমি আরজ করলাম, কারণ হকও তিনটি, কারো হক দুইটি, কারো হক একটি। যে সকল প্রতিবেশী মুসলমান এবং আত্মীয় তাদের হক তিনটি, প্রতিবেশীর হক ইসলামের হক, আত্মীয়র হক। মুসলমান প্রতিবেশীর হক দুইটি, প্রতিবেশীর হক ইসলামের হক, আর অমুসলিম প্রতিবেশীর শুধুমাত্র একটি হক, আর তা হচ্ছে প্রতিবেশীর হক। প্রিয় ইসলামী ভাইরা, কত সুন্দর করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন, আমি আমার প্রতিবেশীর সাথে কী আচরণ করব। আমি যখন বিল্ডিং বানাবো প্রতিবেশীর সাথে আমি পরামর্শ করি, এখন আমরা কী করি? আরে থু বন্ধ করে, রাস্তা বন্ধ করে দে, আমার জায়গা, আমি যেমন খুশি তেমন করব, কোনো পরোয়া নেই আমাদের। কিন্তু না প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অর্থ দিয়েছেন, জমির মালিক করেছেন, ক্ষমতা দিয়েছেন, আপনার প্রতিবেশীর হকের প্রতি খেয়াল রাখতে হবে। কত সুন্দর করে বলেছেন, তোমার পাতিলের আওয়াজ সেটাকে নিয়ন্ত্রণ রাখো, তুমি উত্তম খাবার তৈরি করছো, তুমি আজকে গাওয়া ঘি দিয়ে বিরিয়ানি পাকাচ্ছ, খুশবু বের হচ্ছে, তোমার প্রতিবেশীর সন্তান তারাও তো আছে, তাদেরও তো রুহ আছে, তাদেরও তো অনুভূতি শক্তি আছে, তারা অসহায় খেতে পারছে না, এটাকে লুকিয়ে খাও, সম্ভব হলে দাও, না হয়তো লুকিয়ে নাও, আস্তে আস্তে করো। তুমি ফল নিয়ে আসছো, মৌসুমি ফল, এই শীতের সময় বিভিন্ন ধরনের পিঠা খাচ্ছ, পিঠার খুশবু ছড়াচ্ছে, আর তুমি প্রতিবেশীর কোনো হক খবর রাখো নাই, তারও তো সন্তান আছে, তাদের প্রতি তুমি দৃষ্টি দাও, যদি না পারো তাহলে লুকিয়ে নাও, তোমার সন্তান যেন তুমি যে ফল এনেছো, খাবার এনেছো, ওই খাবারটা নিয়ে বাহিরে না যায়, কারণ তুমি যেহেতু দেও নাই তার সন্তান দেখে মনে কষ্ট পাবে। ইসলাম কত সুন্দর সমাধান দিয়েছেন ভাই, আমরা কেন এ সকল বিষয়গুলোকে ফলো করি না বলুন তো দেখি। কোনো মুসলমান যদি সরকারে দোয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনা অনুযায়ী যদি চলে, তাহলে কি আমাদের প্রতিবেশীর মাঝে কোনো খারাপ অবস্থা সৃষ্টি হবে? হবে না। বলা হয়েছে প্রতিবেশী হচ্ছে তোমার সার্টিফিকেট দানকারী, প্রতিবেশী তোমাকে যদি ভালো মানুষ বলে তাহলে তুমি ভালো, আর প্রতিবেশী তোমাকে যদি মন্দ বলে তাহলে তুমি, কারণ প্রতিবেশী সবচেয়ে আমার সাথে ডিলিং হয় প্রতি মুহূর্তে। প্রিয় ইসলামী ভাইয়েরা, সুবহানাল্লাহ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য বিষয়ে এমনইভাবে প্রতিবেশীর হক আদায় করেছেন। হযরত সাইয়েদুনা মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন, সেই বাড়ির সাথে একেবারে লাগানো একজন অমুসলিমের বাড়ি ছিল। সেই ঘৃণা হিংসায় ছোট নালার মাধ্যমে দুর্গন্ধযুক্ত পানি ময়লা তার ঘরের মধ্যে নিক্ষেপ করত। তিনি কখনো কিছু বলেন নাই। একদিন ওই লোকটি এসে আরজ করল, জনাব, আমার এই ছোট নালাটি দিয়ে অপবিত্র পানি আপনার ঘরে আসে, এতে আপনার কোনো অভিযোগ নেই? তখন মালিক বিন দিনার আলাইহি রাহমা তিনি অত্যন্ত নম্র সুরে বললেন, ছোট নালা দিয়ে যে দুর্গন্ধযুক্ত ময়লা পতিত হয় তা আমি ঝাড়ু দিয়ে প্রতিদিন পরিষ্কার করি, ময়লাকে ধুয়ে নিই। সে বলল, আপনার এত কষ্ট হয় তারপরে আপনি, আপনার কি রাগ আসে না? তো মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার তো রাগ আসে, কিন্তু আমি ওই রাগটাকে হজম করে নেই, কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সুবহানাল্লাহ, ক্রোধ সংবরণকারী, মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারী এবং সৎ ব্যক্তিবর্গ আল্লাহর কাছে প্রিয়। এজন্য আমি এটাকে, রাগটাকে সংবরণ করে নেই, আমি আপনাকে কিছু বলি না। প্রিয় ইসলামী ভাইয়েরা, এ কথা বলার পর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই ব্যক্তি অনুপ্রাণিত হল, তার সাথে উত্তম আচরণ করতে শুরু করলো। একবার হজরত সাইয়েদনা বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ তাআলা আলাইহির একজন অমুসলিম প্রতিবেশী সফরে গিয়েছিল, তার সন্তানরা ঘরের মধ্যে ছিল, রাতের বেলায় তার সন্তানগণ কান্না করত। তার স্ত্রী জিজ্ঞাসা করলো, তার স্ত্রীকে যখন জিজ্ঞাসা করলো তখন বল, বাচ্চারা কেন কাঁদছে? সে বলল, ঘরের মধ্যে বাতি নেই। তখন বাইজিদ বোস্তামী আলাইহির রহমা বাতির মধ্যে বেশি করে তেল দিয়ে তার ঘরে পাঠিয়ে দিলেন প্রতিদিন। এরকম দীর্ঘদিন হলো, অনেক দিন পর ওই প্রতিবেশী যখন সফর থেকে এসছে, আসার পর জিজ্ঞাসা করলো, কী ব্যাপার, আমাদের এখানে তেল কীভাবে চলছে? বললো, আমাদের যে প্রতিবেশী আছে বাইজিদ বোস্তামী, সে আমার ঘরে প্রতিদিন আলো জ্বালিয়ে দেয়। তখন তিনি এত অনুপ্রাণিত হলেন, বললেন, সে বাহ্যিক প্রদীপ জ্বালিয়ে আমাদের ঘরকে আলোকিত করেছে, আমাদের কালদের মধ্যে যে কুফরির কালিমা আছে, চলো আমরাও তার কাছে গিয়ে কালিমা পড়ে আমাদের হৃদয়ের কালিমাকে দূর করে দিই। এইভাবেই ইসলাম এসেছে, এইভাবেই ইসলামের প্রচার ঘটেছে। কিন্তু আজকে আমরা কি করছি? প্রিয় ভাই, আসুন না আমি আমার প্রতিবেশীর হককে আদায় করি। আপনার সাথে যে কলিগ আছে, চাকরি করছে, তার হক আছে। আপনি বাসের মধ্যে, লোকাল বাসে উঠেছেন 5 মিনিটের জন্য, ওই কেয়ামতের দিন 5 মিনিট না, 1 মিনিট যার সাথে কিছু সময় বসেছেন, কেয়ামতের দিন তার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, আপনি তার হক আদায় করেছেন কি না। আমরা তো চিন্তা করি, আরে এখন চলে গেলাম, জীবনে কোনো দিন দেখা হইব না, এর লগে ভালো আচরণ করি আর খারাপ আচরণ করি, কিছু আসে যায়? আমি চিন্তা এটা করি না, বিক্রি বেচাকেনা করি চলন্ত রাস্তার মধ্যে, আরে কাস্টমার আসছে নিয়ে গেছে, পচা ধসা যা আছে দে গোছায়া, জীবনে আর দেখা হবে কি হবে না, যাও সমস্যা নেই। আরে বাবা, দেখা হবে, দীর্ঘ সময় দেখা হবে, কিয়ামতের ময়দান হবে 50,000 বছরের দিনের সমান। এখন তো 50-60-70 বছরের হায়া, 50,000 বছরের সেই দিনে সমবেত হব আমরা সবাই। সেদিন কিন্তু হিসাব দিতে হবে, সেদিন কিন্তু জবাব দিতে হবে। অতএব প্রিয় ভাই, আসুন 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 আমরা যার যার সঠিক হককে আদায় করি, যার যার অধিকারকে পূর্ণ করি। যদি আমি আমার অধিকারকে পূর্ণ করি, আমার পরিবার সুন্দর হবে। আপনি আপনার স্ত্রীর অধিকারকে পূর্ণ করেন, বাবার অধিকারকে পূর্ণ করেন, ছেলের অধিকারকে পূর্ণ করেন, প্রতিবেশীর হককে আদায় করেন, তাহলে দেখবেন এই সমাজটা সুন্দর হয়ে যাবে। সেই কথা আবারও বলি, এই কথা ভাববেন না, সে আমার সাথে ভালো আচরণ করলে আমি তার সাথে করব না, এটা কোনো ভালো মানুষের কৃতিত্ব না, কল্যাণকামী মানুষের কৃতিত্ব না। কল্যাণকামী সে, উত্তম সে, বেস্ট সে, আফজাল সে, যা আপনার সাথে খারাপ আচরণ করবে, আপনি তার প্রতি উত্তরে উত্তম জিনিস দান করবেন। আর ভালোর সাথে ভালো, এটা চতুষ্পদ জানোয়ারও করে থাকে, খারাপের সাথে খারাপ চতুষ্পদ জানোয়ার করে থাকে, কিন্তু আপনি আমি হচ্ছি আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ, মানহুষ ইনসান। অতএব আমার দায়িত্ব হচ্ছে আমার সাথে খারাপ আচরণ করবে, আমি ভালো আচরণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করুক।
আমল যেন হয় তোমারই জন্যে, দাও ইখলাসে।